প্রকট করে এমন ভাবে সুন্দর লীলা করব যে সমস্ত লোক আকৃষ্ট হয়ে যাবে, ত্রিভুবন মহান রূপ ধারণ করব। আর তোমাকে প্রত্যাগ করে দিয়ে আর সন্ন্যাস নিয়ে আমি অন্যত্র চলে যাব। সীতা দেবী বললেন, যদি তুমি প্রত্যাগ করে যদি যাবে তাহলে বিবাহ করলে কেন? কেন বিবাহ করবে? বিবাহ করে দিয়ে মাকে বাপকে স্ত্রীকে ভাই বন্ধু পরিজনকে প্রত্যাগ করবার কি দরকার? তো তুমি কি কেন এইসব উনি করবে? তখন রামচন্দ্র বললেন যে দেখো, এখন তো আমরা বনেতে এসেছি ভাই লক্ষণ আর তোমাকে নিয়ে। তোমাকে বারণ করেছিলাম যে তুমি বনেতে আসবে না, কিন্তু তুমি দুঃখ কষ্ট সহ্য করে আমার সঙ্গে এসেছ। যাও, এরপরে আমি এখানে থেকে আমি দক্ষিণ ভারতে দণ্ডকারণ্যে যাব, আর ওইখানেতে তোমাকে আমার থেকে পৃথক হতে হবে, তোমাকে কোনো অসুখ চুরি করে নিয়ে যাবে রাবণ। আর সেখানে তোমাকে কিছুদিন থাকতে হবে, তারপরে রাবণকে সবংশে ধ্বংস করে দিয়ে আর তোমাকে আমি নিয়ে এসে অযোধ্যাতে ফিরব, আর ওখানে 11,000 বছর রাজ্য করব, আর শেষের দিকে তোমাকেও প্রত্যাগ করে দিব, তোমাকে জঙ্গলে বনে দিয়ে আর আমি বাড়িতে থাকব। তোমাকে তো বনে জঙ্গলে পাঠিয়ে দিব, আর আমি বাড়িতে থেকে তোমার স্বর্ণের সীতা আমি রচনা করে নির্মাণ করিয়ে দিয়ে আমি তোমার বাড়িতে থেকে আমি তোমার ওখানে পূজা আরাধনা করব, কিন্তু তুমি থাকবে বনেতে। এই জন্য কলিকালেতে এই ঋণটাকে শোধ করবার জন্য আমি সন্ন্যাস নিয়ে বাইরে যাব, আর তুমি আমার স্বর্ণ অর্থাৎ তীতরঙ্গে আমার শ্রী বিগ্রহ তুমি ঘরেতে বসে আরাধনা আমার করবে। সেই বলি যে কেন, আমি কি দোষ করবো যে তুমি আমাকে ছেড়ে দিবে আর আমাকে বনে বনে পাঠাবে, আর তুমি বাড়িতে আমার স্বর্ণ সীতা তুমি নির্মাণ করে দিবে, তুমি আরাধনা করবে, আবার ফের তুমি আমি হব বিষ্ণুপ্রিয়া আর তুমি হবে গৌরচন্দ্র, আবার তুমি আমাকে প্রত্যাগ করে দিয়ে তুমি সন্ন্যাস নিয়ে দেশ দেশান্তরে ঘুরবে, আর আমি বাড়ি থেকে তোমার শ্রী বিগ্রহ পূজা করবো, কেন, কারণটা কি? তো দেখো, শীতে প্রেম হচ্ছে একটা অদ্ভুত ব্যাপার, আড়াই অক্ষর তার মধ্যে আছে মাত্র, কিন্তু যে আড়াই অক্ষর পড়ে না সে বেদ শাস্ত্র উপনিষদ সব পড়ে মূর্খ, যদি প্রেম না পড়ে। প্রেম প্রেয়ং সমস্ত শাস্ত্র বলছে যে কৃষ্ণ হচ্ছেন সম্বন্ধ, আর আমাদের কৃষ্ণ সম্বন্ধ প্রয়োজন অভিধারে হচ্ছে কৃষ্ণ ভক্তি গোবিন্দের ভক্তি, আর কৃষ্ণ প্রেম হচ্ছে গোপী প্রেম হচ্ছে প্রয়োজন। এই প্রেমকে দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু এসেছেন, এই প্রেমকে আস্বাদন করাইবার জন্য রামচন্দ্র এসেছেন, আর কৃষ্ণচন্দ্র এই প্রেমের লোভে তিনি দ্বারা হয়ে আসেছেন, তাহার নিত্য স্বরূপ হচ্ছে নবকিশোর নটব। কিসের জন্য? প্রেমের আকর্ষণের জন্য, প্রেম আস্বাদন করবার জন্য। প্রেমের দুইটি হচ্ছে, দুই দিক হচ্ছে, একটা হচ্ছে মিলন, তাকে বলে সংযোগ অথবা সম্ভোগ, আর একটা হচ্ছে অন্য দিক হচ্ছে বিপ্রলম্ব অথবা বিরহ অথবা বিয়োগ। যদি বিয়োগ না থাকে তাহলে মিলনের যে আনন্দ সেটি উপলব্ধি হয় না। এই জন্য বহু রকমের বিয়োগ আছে, আর সেই রকমের বহু রকমের সম্ভোগের আঘাত মিলনের আনন্দ সেই রকম হওয়া আছে। এই জন্য যখন আমরা তোমরা দুজন থাকব, এই লীলা অথবা কৃষ্ণ লীলা অথবা রামলীলা অথবা মহাপ্রভুর লীলা একটা মিলনের আনন্দ সেইটা প্রেমের আমরা আস্বাদন করব। আর এই প্রেমটা আস্বাদন হবে না যদি বিরহ না থাকে, বিয়োগ না থাকে। এইকে শিক্ষা দেওয়ার জন্য আমি রামলীলাতেও শেষের দিকে বাল্মীকি আশ্রমে তোমাকে পাঠিয়ে দিব, আর তুমি যেরকম ওখানে থাকবে আমি বাড়িতে থেকে তোমার বিরহেতে সবসময় দিন রাত ক্রন্দন করবো। তুমি বাল্মীকিকে সেখানে আশ্রমবাসীকে আর তোমার কাছে তোমার যে দুটো পুত্র থাকবে তার কাছে কিছু বিরহের কথা বলে তোমার চিত্তে যে বিকাশ দুঃখ একটি লাঘব করে নিতে পারবে। কিন্তু আমার অযোধ্যাতে থাকলে অযোধ্যাতে কার কাছে আমি বলবো? এই জন্য আমার বিরহ আমার শান্তি হবে না, আমার বিরহ উত্তরোত্তর থেকে বিরহ প্রাপ্ত হবে। এই জন্য রামচন্দ্র অযোধ্যা থেকে ফিরে 11,000 বছর রাজ্য করার পর একটি ভবি মাত্র কথাতে যে তুমি আপনার স্ত্রীকে বলছে তুমি আমাকে না বলে আজ তার রাত পর্যন্ত ঘুরিয়ে বেড়াও, আমি কি রাম নাকি যে সীতা দেবী রামের ঘরে ছিল আর তুমি রাম রেখে নিয়েছে, এক লাখ মেরে তাকে ঘর থেকে বের করে দিবি। এই খবর রামচন্দ্র শ্রবণ করে বললেন যে আমার রাজ্যে অপমান হচ্ছে, এই জন্য সীতা দেবীর কোন কথা ছিল না, কোন দোষ নাই, কোন কিছু নাই, সীতা অগ্নি পরীক্ষাও দিয়েছেন, দেবতারা বলেছে, কোন দেব বলছে যে সীতা পবিত্র, তারপরে সীতাকে নিয়ে এসেছিলেন। কিন্তু ওই ভটির একটি কথাতে আর যে লোক কি বলবে, লোক লজ্জাতে তিনি সীতা দেবীকে প্রত্যাগ করে দিলেন। তিনি ওইখানে বিরহেতে উন্মত্ত হয়ে রয়েছেন। একদিন লওকুশ সেটি গান করতে গিয়েছে বাল্মীকি রামায়ণ, আর সেই সময়তে রামচন্দ্র নৈমিষারণ্যেতে গোমতী তটেতে যজ্ঞ করছেন। লওকুশ ওখানে গান করে সব লোক একখান দিয়ে দিয়েছে সীতার বনবাস ইত্যাদি, কিন্তু লওকুশ জানেন না যে রাম আমার সীতা, সীতা দেবী তাহার মানিত জানে, কিন্তু জানেন যে গুরু আমার হচ্ছেন বাল্মীকি আর সীতা দেবী মা, আর কিছু জানেন না। তাহারা দেশে রামচন্দ্রের জগৎস্থলীতে তিনি রামায়ণ পাঠ করেছেন। এমন সুন্দর সুকোমল ছেলে আর সুমধুর গলা তাহার, রূপ রামের মতন ছিল আর গলা অত সুন্দর যে মূর্ছনা আর এইসব দ্বারা সব লোকের চিত্তা আকৃষ্ট করে নিয়েছে। যখন সীতা রাম লক্ষ্মণ সীতা যখন বনগমনের সবগুলি বর্ণন করছে তখন সব লোক কাঁদতে লাগলো, রাম কাঁদতে লাগলেন, কর্ষিন যা ভরত ইত্যাদি যত লোক ছিল এমনকি হনুমান ইত্যাদিও কাঁদতে লাগলো। তারপরে যখন রামলীলা শেষ হয়ে গেল তার কথা কীর্তন, রাম ভরত বললেন লক্ষ্মণকে যে যা তো জিজ্ঞাসা করে যে কার বেটা এরা, এদের বাপের নাম কি, কোথা থাকে, পড়তে নিয়ে আস, আর এদেরকে পুরস্কার স্বরূপ একটি সোনা বিরাট ছড়াতে স্বর্ণ মুদ্রাগুলি এতে দেওয়া হোক, সুন্দর সুন্দর অলঙ্কার বস্ত্র দেওয়া হোক। লক্ষণ ছেলেদের কাছে গেলে যে বাবা তোমার বাবার নাম কি বলো তো, কোথায় থাকো তোমরা? তখন লকুশ বললেন যে আপনি তো বিদ্বান লোক, আপনি বিদ্বান লোক হয়ে এরকম কথা বললেন যে আমরা দেখেন যে আমরা ব্রহ্মচারী, আর আপনি জিজ্ঞাসা করছেন বাবার নাম, গুরুর নাম জিজ্ঞাসা করতে পারলেন না? ব্রহ্মচারী আমরা, আমরা গুরু নিকটে তো থাকি, এর জন্য আপনার উচিত জিজ্ঞাসা করবেন যে আপনার গুরু কে, গুরুর নাম কি, পিতা মাতা আমাদের যা কিছু এই গুরুদের। তখন তিনি বললেন তাই তো, ব্রহ্মচারী নিকটে সন্ন্যাসী নিকটে জিজ্ঞাসা করতেন যে আপনি বিবাহ করেছিলেন, আপনার ছেলে ছেলে আছে, তবে হ্যাঁ যদি ব্রহ্মচারী সন্ন্যাসী যদি ঘড়ি বাঁধে সোনা আর ওই যখন ড্রেস থাকে, গৃহস্থরা বিনা ছাতা বিনা চপ্পলে আর হেঁটে চলতে পারে, আর ব্রহ্মচারী আর সন্ন্যাসী যদি আমরা ছাতা নিয়ে জুতো নিয়ে আর কার গাড়িতে আর একসাথে চলি আর কীর্তন না করি, তাহলে লোক ওই সবগুলি জিজ্ঞাসা করবে বাধ্য হয়ে, আর কারে এই সবগুলি প্রশ্ন উঠে, কিন্তু পূর্বে এই সব প্রশ্ন ছিল না, শাস্ত্রে এই সবগুলি ছিল। এই জন্য গুরু শুধু নাম জিজ্ঞাসা করবে, ওদের পরিচয় হচ্ছে গুরু মাত্র পরিচয়, ব্রহ্মচারী সন্ন্যাসীর নিকটে তাদের বাড়ির কোন খবর জিজ্ঞাসা হয়। লক্ষণ লজ্জিত হলে যে ছোট ছোট বালক আর আমাকে এরকম উত্তর দিল, তিনি নিরুত্তর হয়ে গেলেন, বলি আচ্ছা বাবা তোমাদের গুরু কে? আমাদের গুরু হচ্ছেন বাল্মীকি ঋষি। তখন মনে মনে প্রণাম করলেন লক্ষ্মণ, বললেন যে আমার ভ্রাতা রাম তার আদেশে আপনাকে কিছু পুরস্কার দিতে, তোমাদেরকে পুরস্কার দিতে এসেছি, এই পুরস্কার গ্রহণ কর। তখন সোনার থালা ভিতরে অসংখ্য সোনা দিয়ে আর তাহাকে দিতে লাগে। তখন লকুশ বলল, আমরা বনের জঙ্গলে থাকি, গুরু আশ্রমে থাকি, ওখানে কলা গাছ আছে, আম গাছ আছে, ওখানে নিকটে তো গোমতী নদী প্রবাহী, আমাদের কোনো পাত্রের দরকার নাই, কোনো আমাদের আভূষণের দরকার নাই, সোনার দরকার নাই, আমরা বরকত বস্ত্র করেছি, এই মাত্র আমাদের সার, আমাদের কোনো টাকা পয়সা কোনো জিনিসের দরকার নাই। দেখো এই হচ্ছে ব্রহ্মচারীদের সন্ন্যাসীদের এই গুলিতে নীতি, যদি আমরাই সমস্ত ভোগ করি তাতে আমরা গৃহস্থ হয়ে যাব, তাহলে তো কপটতা হয়ে যাবে। এই সবগুলি আমরা লক্ষ্য করে চলব, না তো মহাপ্রভু প্রত্যাগ করে দিলেন। তিনি বলেন যে আমাদের এই টাকা কি টাকা, এটা রামচন্দ্রের দরবারে দিয়ে রামচন্দ্রকে দিলেন, আপনারা এই সবগুলি ভোগ করবেন, আমরা ব্রহ্মচারী, আমাদের এই সবের কোনো দরকার নাই যে কোনো অলঙ্কার রাখবো কি টাকা পয়সার দরকার নেই, ঘর বাড়ি করবো, আমরা বনের জঙ্গলে থাকি, আমাদের এইটা প্রয়োজন, আর কিছু দরকার নেই। লক্ষণ আরো তারপরে তাহার বাড়িতে ফিরল, মা তাহার প্রতীক্ষা করছে, আসো অনেক দেরি হয়ে গেল, ছেলেরা আমার আসলো না, কখনো দাঁড়াতে যাচ্ছে, কখন ঘরের ভিতরে ঢুকছে, কখন বাইরে আসছে। সন্ধ্যার সময়তে লকুশ ফিরল বাড়িতে, দেখে মা তাহাদের দুজনকে অঙ্কের মধ্যে ধারণ করে, বলেন যে বাবা তোমাদের দেরি কেন, অত বিলম্ব কেন হল? মা একটু কথা বলবো, আজকে আমরা গিয়েছিলেন একটি সভাতে, একটি রাজা তার ওই বিরাট একটু যজ্ঞ করছে, আর ওই যজ্ঞের মধ্যে দেখলাম মা একটা অপূর্ব জিনিস কি দেখলাম, যে ওইখানে একটা স্বর্ণের একটা মূর্তি করা হয়েছে, দেখলাম ঠিক অবিকল্প মানব, যদি কথা বলতো তাহলে বলতাম যে তুমি, মা আমি বুঝতে পারলাম যে তোমার মতন মূর্তি ওখানে কেন আছে। এই শুনেই সীতা দেবী এত দরদর করে কাঁদতে লাগে, চোখ থেকে জল আসছে, লক্ষ্মণ যে মা তুমি কাঁদছো কেন, আর কি রকম বলুন যে তিনি প্রতি আমার আমাকে প্রত্যাগ করছে, এটা বলতে পারেন কি? বলতে পারেন না। রামচন্দ্র সীতাদেবীকে এই সবগুলি স্মরণ করাচ্ছেন, এইখানে মন্দ মন্দ হাতে তাকে প্রত্যাগ করে দিয়েছিলেন। সীতাদেবী মনে মনে ভাবছেন কি, এই শুনে ও রাম রাম রাজা রানীকে প্রত্যাগ করেছে, রাম সীতাকে আমাকে প্রত্যাগ কখন করতে পারে না, আর যথার্থ সত্য। সীতাদেবী ওখানে বনের জঙ্গলে কাঁদছেন রামের জন্য বিরহেতে, তাহার একটু ভার হালকা করছেন, আর রামচন্দ্র ঘরেতে রাজভবনেতে বসে তাই উপর শোয়ে, আর সব সময় ওখানে সীতাদেবী চিন্তা করে, আর স্বয়ং সীতা তিনি আরাধনা করছে। বলতো কার কষ্ট বেশি, রামের কষ্ট বেশি না সীতাদেবী? সীতাদেবীর দুটি ছেলে আছে, বাল্মীকি আছেন, তার সঙ্গে হট কথা বলতে বলে তার মনটা একটু চলে যায়, কিন্তু রাম তার সঙ্গে বললেন। ওই রকম ভাবে কৃষ্ণ কি আছে, কৃষ্ণ চলে গেলেন দ্বারকা, এই রাজীব শ্রীমতী রাধিকা গোপীগণ এরা খুব দুঃখী বিরহেতে, কিন্তু কৃষ্ণের বিরহ আছে কিনা, এই গোপীগণ পরস্পর চর্চা করে তার বিরহ তার কিছু লাঘব করতে পারে, কিন্তু দ্বারকাতে কৃষ্ণ কার কাছে এই বিরহ গুলি বলবেন, এই জন্য আমার মনে হয় যে কৃষ্ণের বিরহ বেশি, কে কিছু বলতে পারে না, উমরে ধুমরে ভিতরের মধ্যে থেকে যায়। এরপরে যদি পরস্পর মিলন হয় তাহলে আনন্দের সীমা নাই, এই জন্য বিরহ আর মিলন, এই জন্য চৈতন্য মহাপ্রভু পরবর্তীকালে শোভন করবার জন্য সীতাদেবী তিনি নিজের সন্ন্যাস নিয়ে চলে গেলেন, আর ওই বিষ্ণুপ্রিয়া দেবী ওই গৌরচন্দ্রের নীল কাস্তমারি বিগ্রহ করে দিয়ে তাহার সঙ্গে কথা বলতেন, তার জন্য কাঁদতেন, তাহার আরাধনা করতেন। বিষ্ণুপ্রিয়া দেবী তিনি ভক্তিস্বরূপিণী, কিরকম হতেন আরাধনা করতেন, সময় অনন্তরে চেষ্টা করে তৈরি করব যে কি রকম আছে। একটি চালের দানা নিচ্ছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, চোখে জ্বলেতে তাহাকে ধুয়ে রাখছেন, কানতে কানতে নিরন্তর বিরহেতে প্রমত্ত হয়ে গিয়ে বিবাহতে। আর ওই দুই চালগুলি আবার সন্ধ্যার সময় একটু রান্না করে দিয়ে ভোগ লাগে সতীমাকে দিয়ে দেন, আর উনি ঠাকুরকে দিয়ে আর কিছু গ্রহণ করে আর উনাকে দিয়ে দেন। কিরকম দেহে কথা আছে এই রামচন্দ্র এইখানে তিনি বলেছিলেন যে এই সমস্ত কথা হবে, না থাকলে প্রেমের আস্বাদন হবে না, আর এই মিলন না হলে মিলনে উৎকৃষ্টতার জন্য এটাকে বিরাটা প্রধান। যে সব সময় কৃষ্ণ রাধাজির সঙ্গে একেবারে বিয়েতে তিনি থাকবেন, সব সময় দ্বারকা থাকবেন, রাধা শ্রীমতী থাকবেন, গোপী থাকেন, এই জন্য ন রূপ গোস্বামী ইত্যাদিতে এইসবগুলি বর্ণনাই করেন নাই। কবি কর্ণপুর তার বৃন্দাবন চম্পুতে, আনন্দ বৃন্দাবন চম্পুতে ওই কৃষ্ণ রাত লীলা পর্যন্ত বর্ণন করে রেখে দিলেন যে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যায় না। অতএব নিয়ন্ত্রণ প্রধান ওর মধ্যে সেবা উৎকর্ষ, কিন্তু তাহাকে আরো উৎকর্ষ বাড়াইবার জন্য এইসব গৃহেও আছে বৃহত্তম প্রকার। যা হোক, এই স্থানেতে রামচন্দ্র সীতা দেবীকে এই সমস্ত বলেছিলেন, তাতে রামচন্দ্রের বেশ আনন্দ হয়েছিল, লক্ষণীয় আনন্দ হয়েছিল, এই জন্য তাহার নাম হচ্ছে মধু বরুণ দৃঢ়। এইখানেতে আমাদের পূর্বে মহারাজ বললেন এই স্থান হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থান, এইখানে বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম, তিনি তাহার মা নারায়ণী দেবী মহাপ্রভু উৎসিষ্ট কোন সময় গ্রহণ করেছিলেন শিবাস পণ্ডিতের গৃহে কীর্তনের সঙ্গে, তাহার গর্ভেতে এই জন্ম তাহার। তিনি শ্রীমদ্ভাগবত অভিন্ন চৈতন্য ভাগবত রচনা করেছেন, যাতে তিনি সমস্ত যাবতীয় লীলা সবগুলি বর্ণন করেছেন। তার মধ্যে ওই একটি জায়গা লিখেছেন, এত পরিহারেন যে পাপে নিন্দা করে তবে লাঠি মারো তার শিল। কেন বললেন? নিত্যানন্দ প্রভু স্বয়ং ভগবান, তাহার উপরে তো বিঘ্নের কোন অঙ্কুশ নাই, তিনি যেভাবে তিনি লীলা করতে পারেন তার লীলা বহুগুণ কারণ আছে। অতএব তাহাকে দোষ দেখে যদি যে সন্ন্যাসী হয়ে আবার বিবাহ করল তাহলে তবে লাঠি মারো তার শির উপরে। গুরু বৈষ্ণবের নিন্দা সহ্য করাও অপরাধ। যদি কোন ব্যক্তি গুরু বৈষ্ণবের নিন্দা করতে থাকে আর সেখানে থাকে তাহলে কান বন্ধ করে দিয়ে অর্থাৎ তার মুখ বন্ধ করে দিয়ে অর্থাৎ গঙ্গাতে যে কাপড় সমেত সেখানে স্নান করব, গুরু বৈষ্ণবের নিন্দা সমান না করা হয়। এই বলছেন যে নিত্যানন্দ প্রভু যদি কেউ নিন্দা করে তখন লাঠি মারো তার শ্রী, এটি হচ্ছে যথাসাধ্য। আর গুরু বৈষ্ণবের যদি কেউ নিন্দা শুনে আর কিছু যদি প্রতিবাদ না করে তো তার ভক্তিটা নষ্ট হয়ে যায়। অতএব বল থাকলে তার জীবন স্তম্ভন করে দিতে হবে, তার যুক্তি বিচার বা তার জীবন স্তম্ভন করে দিতে হবে। উদাহরণস্বরূপ বলল যে হনুমান রামের সোনার লঙ্কাকে জ্বালিয়ে ভস্ম করে দিয়েছিল, রেগে পেগে না তাহাদের রাগ নাই, রাগের উপর কন্ট্রোল তাহাদের, এই হচ্ছে যথাযথ সহিষ্ণুতা। যে যদি ভগবানের হরি গুরু বৈষ্ণবের যদি নিন্দা করে তো তার মস্তক ছেদন করে দিতে হবে, এই জন্য হনুমান করছে যথার্থ তিনি করেছিলেন। এই স্থানেতে আর একটি কথা আছে, এখানে মহাপ্রভুর একজন পরিকর এখানে থাকতেন, তার নাম ছিল সারঙ্গ। এই পাশে তো তার ভিটা, মহাপ্রভুর সঙ্গে পিছনে তিনি চারদিকে ঘুরিয়ে রয়েছেন, কত কত তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। মহাপ্রভু একবার এইখানে তিনি তার চুটিতে এসেছিলেন, বলেছিলেন যে দেখো তুমি বৃদ্ধ হয়ে গেছ, তোমার ঠাকুর সেবা আছে, ঠাকুর সেবা তুমি চলে যাও, এদিকে এদিকে ঠাকুরের সেবা হয় না, অথবা তুমি একটা শিষ্য করে লো। আর প্রভু আমি শিষ্য করবো, আমি অযোগ্য, আপনি এটা না বললেই ভালো হতো। মানে না না আমি বলছি তোমার কোন অভিমান হবে না, তুমি একটা শিষ্য কর। তাহলে কাকে শিষ্য করো যদি যোগ্য না দেখি? তুমি কাউকে যাকে দেখবে তাকে মন্ত্র দীক্ষা দিয়ে ভোরবেলা চারটার সময় বেরিয়েছেন স্নান করতে নিকটে গঙ্গা, ওখানে গিয়ে দেখেন চারটার সময় যে একটা মরা বয়ে যাচ্ছে। তখন তিনি কইছে মহাপ্রভু তো বলেছেন যে যাকে দেখবে তাকে হয় নাম দীক্ষা দিয়ে দিবে। তাই তো আজকে তো আমি সব প্রথমে এই মরাটা দেখলাম গঙ্গা জলেতে গিয়ে আর ধরে টেনে নিয়ে আসলেন মরাটাকে, নিয়ে তার এই যে কাপড় টাপড় সব খুলে তুলে গিয়ে দেখেন যে একটা বারো তেরো বছরের একটা ছেলে সুন্দর সুকান্ত, কিন্তু শরীরটা কালো হয়ে গেছে। ইতিমধ্যে তিনি জানতে পারলেন যে এটা পাশে একটা ছেলে মারা গিয়েছে, তাকে সাপ কেটেছে, সাপ কাটলে তাকে পুড়াইছে না, এই জন্য গঙ্গার মধ্যে ভাসিয়ে দিয়েছেন, তাকে ধরে নিয়ে আসলেন। আর বলুন যে তাহলে মহাপ্রভু বলেছেন এটাই মন্ত্র দীক্ষা দিয়ে, তখন সামনেতে তাকে গোপাল মন্ত্র দিলেন, গোপাল মন্ত্র দিয়ে হরে কৃষ্ণ করতে লাগলেন। ইতিমধ্যে ছেলেটা জেগে উঠল, দেখে যখন জেগে উঠল তখন তার পায়ে জড়িয়ে ধরে নিয়েছে যে আমাকে তো কালকে সাপ কেটে দিয়েছিল, তারপরে আমি জানি না যে কি হল, আর এই সকালবেলাতে কি এখানে। তখন তার মা বাপ শুনে দৌড়ে আসলো, আর গ্রামের সঙ্গে হাজার হাজার লোক জুটে গেল। তখন তার মা বাপ বলছে যে বাবা আমার সঙ্গে চলো। তিনি বলছেন আমি তো মরে গিয়েছিলাম, তোমরা মনে করি যে আমি মরে গিয়েছি, আর ইনার কৃপা প্রসাদে আমি গৃহীত হলাম, আর তিনি আমাকে মন্ত্র দীক্ষায় ত্যাগী দিয়েছেন, ইনার সেবা ছাড়া আর আমি কোথাও যাব না। তার নাম ছিল মুরারী, তার নাম রেখে দিলেন মুরারী, এই জন্য এই স্থানের এই পাশে যে তার নাম হল মুরারীর পাস। এই গুরু আছে, গুরু তেমনি তার শিষ্য তেমনি, এইরকম গুরু শিষ্য যদি হয় তাহলেই কল্যাণ হবে। আর যে গুরু সাত বা দিন পার পারে চায় তার কোন সিদ্ধান্ত নাই, জ্ঞান নাই, আর আর সবগুলি গুণ নাই, আর তার জগতে এরকম বহু গুরু হেসে বেড়াচ্ছে, তাহাতে বার আমাদের মঙ্গল হবে না, উচ্চ চরিত্র হবে, মহাপ্রভু শিক্ষাতে অনুপ্রাণিত হবে, সমস্ত শাস্ত্রের জ্ঞাতা হবে, ভগবত কিছু অনুভূতি হবে, দিন রাত হরি নামেতে প্রমত্ত থাকবেন, সংসারের প্রতি অনাসক্তি থাকবে, এইরকম যদি গুরু হয় তাহার পদার্থে যদি করা যায় তাহলে মঙ্গল। এই সব স্থান অত্যন্ত পবিত্র, আমরা এখানে এসেছি মান দাসী আমাদের কৃপা করুন, রাম বট কৃপা করুন, রাম লক্ষণ সীতা কৃপা করুন, রাধা কৃষ্ণ তিনি কৃপা করুন, আসে চৈতন্য মহাপ্রভু বিষ্ণু প্রিয়া দেবী সারঙ্গ মুরারী এরা সকলে আমাদের উপরে আপনাদের স্বপ্নের উপরে কৃপা করুন, যাতে এরকম শুদ্ধ ভক্তি আমরা স্মরণ করতে পারি, আর তার মধ্যে আমাদের রোগ হতে পারি।
নমো মহাপ্রসন্নায় কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণ চৈতন্য গৌরবে। আজ অনেক রাত্রে আগামীকাল সিদ্ধান মায়াপুরে আমরা আমাদের পরিক্রমা পার্টি যাচ্ছি, সেইখানে আমরা প্রথমে নন্দনাচার্য সামনেতে যাব, যেখানে নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর মিলন হয়েছে। ক্রমে ক্রমে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানেতে আবির্ভূত হয়েছিলেন সেইখানে আমরা যাব, তারপরে আমরা শিবাসঙ্গনে যাব যেখানে কীর্তন রাষ্ট্রস্থলী, পাশেইতে অদ্বৈত ভবন শিবাস ভবন গদাধর ভবন চন্দ্রশেখর ভবন সেখানে যাব যেখানে প্রভুপাদের সমাধি, তারপরে আমরা আরো অগ্রসর হয়ে চান্দকালী সমাধি এবং ওইখান থেকে শিমুলিয়া গ্রাম শ্রীমন্ত দেব কে প্রণাম করে, শ্রীধর অঙ্গন কে প্রণাম করে, আমরা ওখান থেকে ফেরত এসে মায়া ওই যোগ পিঠে আমাদের হরিকথা হবে, আর পাশেই সে ভক্তি বিনোদ ছিল, ভক্তি বিনোদ ইনস্টিটিউটে ওইখানেতে আমাদের রান্না ইত্যাদি ব্যবস্থা হয়েছে, ওইখানেতে রান্না ইত্যাদি হবে, ভোগ আরতি ইত্যাদি হবে, আর তারপরে ওইখানে থেকে প্রসাদ করে আমরা প্রসাদ পেয়ে সেখানে ফিরে পাব। সংক্ষেপে দু একটি কথা, এই এখানে বৈষ্ণবগণ আজকে যে হরিকথা পরিবেশন করেছেন তার মধ্যে প্রথমেই আমরা স্মরণ করলাম অনর্থ দূর হবার কথা। এই অনর্থগুর মধ্যে বিশেষ করে স্ত্রী সঙ্গী এক সাধু কৃষ্ণ ভক্ত আর আমরা দেখতে পাই অন্না বিলাসিতা শূন্য জ্ঞান কর্মার্জনার্থম অনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম। আনুকূল্য ভাবে কৃষ্ণের রোচমানা প্রবৃত্তি, কৃষ্ণের ভালো লাগে, কৃষ্ণের প্রতিবিধানের জন্য অনুকূল ভাবে প্রতিকূল ভাবে নয়, সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা এমনকি মনের দ্বারাও কৃষ্ণের অনুশীলনকে ভক্তি বলে। কিন্তু যতক্ষণ অন্যাভিলাষিতা এবং জ্ঞান কর্ম আদি দ্বারা আচ্ছাদন থাকবে ওই ভক্তি উত্তমা হবে না, এই জন্য অন্যাভিলাষিতা শূন্য হওয়া উচিত। এই অন্যাভিলাষিতার মধ্যে যাবতি রকমের অনর্থ সব গুলিকের মধ্যে ভক্তির মূল বীজ কি সংসার গণিতে কোন ভাগ্যবান কিনা, সাধু গুরুকৃষ্ণ প্রসাদে পায়ে ভক্তি লতাবে। কোটি কোটি জন্ম জন্মান্তর ধরে আমরা সংসারের মধ্যে দূর পাক খাই, দুঃখেতে জর্জরিত খুশি, কিন্তু কৃষ্ণ বড় দয়ালু, বৈষ্ণবগণ গুরু বড় দয়ালু, তারা অহেতুকি কৃপা রত, কৃপা করে ভক্তি লতা যে বীজ সে যে কোনো কৌশলে হয় এই জীবের হৃদয়কে রোপণ করে। ওই ভক্তিলতার বীজ কি, বীজটা কি কৃষ্ণের সেবার বাসনা, এই হচ্ছে ভক্তিলতার বীজ। আমি কৃষ্ণের সেবা করব, তুমি কৃষ্ণের সেবা করো, এই হচ্ছে ভক্তিলতার বীজ। দীক্ষা প্রভাবে, মন্ত্র প্রভাবে, সঙ্গ প্রভাবে, হরিকথা মাধ্যমে তারা এই কৃষ্ণ সেবার বাসনা জীবের হৃদয়কে তিনি রোপণ করে, তাতে প্রথমেই ওই কৃষ্ণ সেবা বাসনার শ্রদ্ধারূপে অঙ্কুরিত হয়। ওই শ্রদ্ধা নাম শ্রদ্ধাটাকে বলে কৃষ্ণ ভক্তি করলে সর্বকৃত, কৃষ্ণের ভজন করলেই আমার সমস্ত জগতের জীবনে সমস্ত জীবনের কার্যগুলি সম্পাদিত হবে, আমার জীবনে সার্থক পেয়ে যাবে, এই দৃঢ় বিশ্বাসের নাম শ্রদ্ধা। তু অন্য উপায় বর্জন কৃষ্ণ মুখী চিত্ত বৃত্তি বিশেষ শ্রদ্ধা বলে থাকে, অন্য উপায় বর্জন অন্য উপায়কে প্রত্যাগ করে দিয়ে কৃষ্ণ উন্মুখী চিত্ত বৃত্তি এর নাম হচ্ছে শ্রদ্ধা। এই শ্রদ্ধা বলে তাহার আনুষঙ্গিক ভারতে কতগুলি লক্ষণ আছে, প্রাণ গেলেও আমি হরি ভজন সাধু, খণ্ড খণ্ড যদি যায় কি হরি যায় দেহ প্রাণ তবু আমি বদলে না ছাড়ব, তখন আমি খণ্ড খণ্ড যদি হয়ে যাই সংসারের লোক আমাকে প্রত্যাগ করে দেয়, স্ত্রী পুত্র পরিবার পতি আমাকে প্রত্যাগ করে দেয়, কিন্তু আমি হরি ভজন কিছুতে ছাড়ব না, এই হচ্ছে পারমার্থিক শ্রদ্ধা। এই শ্রদ্ধা নিয়ে
গুরু পাঁচপত্ন কাছে যে তার কাছে থেকে দীক্ষা ইত্যাদি গ্রহণ করে, সম্পর্ক জ্ঞান কিছু লাভ করে, এই ভজন করতে 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 তখন তার সাধন ভক্তি আসে। সাধন ভক্তি মানে কি? সেটি সাধ্যা ধরে সাধ্য ভাব সাধন বিদায় নিত্য সিদ্ধস্য ভাবস্য প্রাপ্তং হৃদি সাধ্যতা। গুরুদেব তিনি অনর্থ বলবেন যে অনর্থ দূর করো, তারপরে তোমাকে দীক্ষা দিব, এটা নয়। তিনি বলবেন যে অনর্থ দূর করো, প্রথমে তাকে হরিনাম দীক্ষা ইত্যাদি যোগ্য পাত্র জ্ঞান করে দিয়ে তাকে দিবেন, কিন্তু তখনও অনর্থ পরিপূর্ণ মাত্রাতে থাকে। দীক্ষা হয়ে গেলে যে অনর্থ দূর হয়ে গেল, কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান হয়ে গেল, তা নয়। আমি স্কুলে তো ভর্তি মাত্র হয়েছে, অতএব সেই সময় তো অনর্থ থাকবে। ওই অনর্থের মধ্যে বহু রকমের অনর্থ, তার মধ্যে পরম পূজ্য বাসুদেব মহারাজ কয়েকটি অনর্থের প্রতি আমাদেরকে সাবধান করে অনর্থগুলিকে দূর করা, প্রত্যাগ করা উচিত। কিন্তু এর কথা সবসময় মনে রাখতে হবে, অনর্থ থাকাকালেই তো ভজন আরম্ভ, অনর্থ দূর করে দিয়ে তারপরে আমি ভজনে চালাবো, এটা যে যেখানে আছে খানে সীতা হনুমান মনোবীর, যে যেখানে আছে সেইখান থেকে ভজন করতে আসবে। অনর্থ নিবৃত্তির চেষ্টা থাকবে, তাই যদি ভজনের চেষ্টা থাকে জরুরি পাশাপাশি ভজনের চেষ্টা থাকলেও অনর্থ নিবৃত্তির চেষ্টা যদি না থাকে তাহলে ভজন শুদ্ধ হবে না। কিন্তু একটি কথা বিচারণীয়, সৌভারী বহু চেষ্টা করেছি নিজে থেকে অনর্থ দূর হোক, দশ হাজার বছর নির্জনেতে জলেতে শীতকালে গ্রীষ্মকালে ওইখানে দাঁড়িয়ে আছে, পারল এক মুহূর্তের মধ্যে তাহার বৈরাগ্য আর কোথায় চলে গেল? নিজে চেষ্টা করা হবে না? এইরকম বিশ্বামিত্রকে আমরা দেখি, কত বড় তপস্বী, তিনি দশ হাজার বছর পাহাড়ে জঙ্গলেতে গুহাতে গিয়ে নির্জনে যাতে কেউ স্ত্রী অথবা কোন পশু পক্ষীও আমার সামনে না আসে ভজন করছেন, আর এক মুহূর্তে কোথায় চলে গেল? ভরত মহারাজ মুক্ত পুরুষ, তিনি ওই অভিনয় করে দিয়ে আমাদের বদ্ধকে দেখাচ্ছেন, ঘর বাড়ি সব প্রত্যাগ করে এসেছেন আর ভজন করতে এসেছেন, নির্জনে ভজন করছেন। কত বছর পরে, হাজার বছর হয়ে গেছে, একটি জীবন শিশু আসলো, তাহাকে দেখলেন যে এটা মরে যাচ্ছে, দয়া উৎপন্ন হল। কি দয়া? সাত্ত্বিক দয়া। সেই হিরণকে বাঁচিয়ে নিলেন, আর সব সময় ওই হরিণ 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 চিন্তা করতে করতে হরিণ এখন ফল চলে গেল শেষে, আর সেই কারণে তাহার মৃত্যু আসলো। হরিণের চিন্তা করতে করতে কি হল? হরিণ হয়ে জন্মগ্রহণ করল। আমরা যদি সারা জীবন যদি অনর্থ দূর হোক অনর্থ দূর হোক অনর্থ দূর হোক অনর্থ দূর হোক করতে 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 যদি মরে যাই, তাহলে কি হবে? কি হবে তাকে? এও কি সঙ্গে সঙ্গে চিন্তা রাখতে হবে? অনর্থ নির্বৃত্তির চেষ্টা তো আমাদের করতে হবে, এটা ঠিক, কিন্তু এই অনর্থটা ছাড়া যদি আমরা সারা জীবন দশ কোটি জন্মের চেষ্টা করি হবে না, এটা হবে কিসে? সেই সৌতর কর্মার্জন সাধু সঙ্গেতে শুদ্ধভাবেতে নাম করবার চেষ্টা যদি থাকে, নিরন্তর হরিনাম অবিশ্রান্ত হরিনাম যদি করে, আর বৈষ্ণবদের কাছে নিকটাতে যদি হরিকথা শ্রবণ করে, ভক্তি যত পরিমাণে আমার হৃদয়তে আসে সেই পরিমাণে অনর্থ দূর যেতে পারত। এছাড়া আর কোনো দ্বিতীয় পন্থা না এই অনর্থগুলিকে দূর করার জন্য। আমার চেষ্টা লাভ করি না কেন, কিছুতেই হতে পারে। এই জন্য অনর্থ দূর করবার চেষ্টা করা আমাদের একান্ত উচিত। কিন্তু তার জন্য হরিগুরু বৈষ্ণবের নিকটে হরি কথা শ্রবণ করা, শতাং প্রসঙ্গ মাম বীর্য সম্বিত ভবন্তরিত করণ রসায়না তথা সজ্জোৎসনাত আসু অপবর্গ বর্তমানি শ্রদ্ধা রতি ভক্তি অনুকমিষ্য। ওই হরি কথা শ্রবণ করতে করতে প্রথমে সাধন ভক্তি হবে, ওখানে রতি মানে কি, রতি মানে ভাব ভক্তি, আর তারপরে প্রেমা ভক্তি। প্রভুপাদ এই জায়গা লিখেছেন চৈতন্য চৈতান্তের অনুভাষ্যে, শুদ্ধা ভক্তি কাকে বলে, শুদ্ধা ভক্তি, শুদ্ধা ভক্তি আমাদের যে সাধারণ ধারণা তা নয়। প্রভুপাদ বলছে যেটা রাগানুগাজে ভক্তি, রূপানুগাজে ভক্তি শুদ্ধ, ভাব ভক্তি মধ্যে পর্যায়ে যখন আসবো তখন শুদ্ধা ভক্তি হবে, যখন আমরা অন্যাধিদাসিতার শ্লোকের মধ্যে যে ভক্তির কথা, একেবারে শুদ্ধা ভক্তি হবে না, অন্য কথা কালেও অন্যাধিদাসিতার শূন্য হওয়ার চেষ্টা করবো, নিরন্তর সাধুর সঙ্গে সে অবস্থিত হয়ে নিরন্তর হরি কথা শ্রবণ হরিনাম কীর্তন, তাহলে এইটাগুলি অনর্থ দূর হবে, অন্যাভিলাষিতার জন্য এটা হবে, অন্যথা নিজের চেষ্টাতে বিশেষ কিছু ফল হবে না, চেষ্টা আপনার মাধ্যমে। অতএব এইটার সঙ্গে সঙ্গে যুগবত এই দুটাই চেষ্টা করতে করতে যে সাধনের দ্বারা আমরা ভাব ভক্তিকে লক্ষ্য করে সাধন করি, তখন তার নাম হচ্ছে সাধন ভক্তি, অন্যথা সাধন ভক্তি হতে পারে না। সাধন ভক্তি কাকে বলে, আমরা যে সাধারণ ভারতী ভক্তি করছি এই সাধন ভজনের মধ্যে এটা গণ্য হবে। কখন গণ্য হবে, যখন সম্বন্ধ জ্ঞানের সহি অনর্থকে একটু দূর করে দিয়ে নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া ভগবত উত্তম শ্লোকে ভক্তি ভবতি নৈতিক, তখন নৈতিক ভক্তি হবে, এমনই হয়ে যাবে। এইরকম হবে সাধন করবে, লক্ষ্য কি রাখবে, ভাব ভক্তি আমার কিরকম হবে দেখতে আসবে, তখন শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণ ইত্যাদি অথবা সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মত্রাবাসে মুক্তির সপ্তাহের সেবন, অথবা তার মধ্যেও শ্রবণ কীর্তনের স্মরণ, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন ইত্যাদি ভক্তির সাধন করতে 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 এই ভক্তি মধ্যে প্রবেশ। আজকে অনেক রাত্রি হয়ে গেল, কালকে আমরা ভোরবেলা আমরা যাত্রা করব, আজকে এইখানে আমার বক্তব্য সমাপ্ত করি। আগামীকালে আপনার সকলেই পার্ক সেবা পারের পয়সা কত করে আজ তোমরা বলে দিও, এটা পকেটে রাখবেন আর খুব সাবধান থাকবেন, কালকে মায়াপুরেতে হয়তো অনেক পকেট মারি ইত্যাদি হতে পারে, এই জন্য খুব সাবধানে দেখে কিছু নিয়ে যাবেন না, সোনার গানা টানা ইত্যাদি তাগুলি লাগাবেন না, সঙ্গে সঙ্গে থাকবেন, কীর্তন করতে করতে থাকবেন, আর ব্রহ্মচারী এবং সন্ন্যাসীদের নিকটেতে আমার বিশেষ প্রার্থনা একটি নিবেদন, যেন ও পার গিয়ে ঠাকুরের স্থান পরেই আমাদের সন্ন্যাসী এবং ব্রহ্মচারী দল ওখানে থাকবে কীর্তন করতে করতে, এদিকে দিকে স্বতন্ত্রভাবে দিকে দিকে করে যাব, মিলিতভাবে যাব। মায়াপুরেতে যদি যোগপীঠেতে আমরা প্রবেশ করতে পারলাম প্রথমে তা ভালো, নচেত আমরা প্রভুপাদের ওখানেতে যাব, আর ওখান থেকে সর্বত্র ঘুরে আসে আবার প্রসাদ পাব। বিশেষ করে আর একটি নিবেদন, প্রসাদ পাওয়ার পরে বাহিরে অন্তিম সময়তে খুব গড়বড় হয়ে যায়, লুটপাট হয়ে যায়, এই জন্য কতগুলির নাম আমি রেখেছি লিস্টের মধ্যে, ওরা যেন যখন আমাদের রান্না পরিবেশন আরম্ভ হবে তখন এই 15-20 জন বলিষ্ঠ লোক চারিদিকে পাড়াতে থাকবে, যাতে লুটপাট না হয়, সমস্ত লোককে সুন্দররূপে পরিবেশন করে খাওয়াইয়ে, যারা পরিবেশন করছে ওদেরকে খাওয়াইয়ে, তারপরে যা বাকি হয় অবশিষ্ট আমরা এরকম হতে দিল, এই সমস্ত ব্যবস্থারও দরকার আছে। আমরা এই কালকে পরিক্রমা আমাদের মধুরে সমাপয়ে, যদি মধুর ভাবে হলো নির্বিঘ্নে
আমার মনে হয় যে সে গুরু পাঠের কৃপাতে, নৃসিংহদেবের কৃপাতে, আর চৈতন্য মহাপ্রভুর কৃপাতে, নিত্যানন্দ গুরুর কৃপাতে আমাদের সুষ্ঠু ভাবতে নির্বিঘ্নে আমাদের এই পরিক্রমা সমাপ্ত। খুব ধৈর্য সহকারেতে কোন রকমের পরস্পর ঝগড়া বিবাদ না হয় আর এই দিন সামনে আমাদের পরিক্রমা সমাপ্ত নির্বিঘ্নেতে সমাপ্ত হবে। অতএব সকলের নিকটে নিবেদন, আপনার সকলেই সম্মিলিত ভারতে এই প্রচেষ্টা করবেন যাতে সুন্দর সাফল্য মন্ডিত আমাদের এই মায়াপুরের উপর ক্রমা হয়। গৌর প্রেমানন্দে
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare.